রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ শেষের গল্প। এই সিরিজে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে সুন্দর ও ভীতিকর কিছু মৃত্যুর বিবরণী।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। শেষের গল্প সিরিজে আমরা এই পর্যন্ত অনেকগুলো মৃত্যুর কাহিনী শুনেছি। বিভিন্ন মানুষের মৃত্যু, ভালো মৃত্যু, খারাপ মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। এবার আমরা একটি ভিন্ন ধরনের কাহিনী আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। এই কাহিনী খুবই হৃদয় বিদারক এবং বেদনাদায়ক। একজন নিরপরাধ কারাবন্দী পিতার কাছে মেয়ের মৃত্যু সংবাদ জানিয়ে চিঠি এলো। কারাবন্দী কারো কাছে যখন চিঠি আসে, সেগুলো কারা কর্তৃপক্ষ আগে পড়ে দেখে, সেন্সর করে। এরপর যদি মনে করে সেই চিঠিগুলো পাঠানো দরকার, তাহলে সেগুলো পাঠায়, নয়তো ফেলে রাখে। মেয়ের মৃত্যুর খবর জানিয়ে লেখা সেই চিঠি পাওয়ার আরও দুই সপ্তাহ পরে আরেকটি চিঠি পেলেন সেই ব্যক্তি। সেই চিঠিটা মেয়ে বেঁচে থাকতেই বাবার প্রতি লিখেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে পরের সেই চিঠিটা আগে এসেছিল, কিন্তু কারা কর্তৃপক্ষ সেটা আটকে রেখেছিল। মেয়ের মৃত্যুর খবর জানার পরে যখন সেই পিতা, শোকাহত পিতা, নিজের মেয়ের লেখা সেই চিঠি পেলেন, সেই অবস্থায় সেই পিতার মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। মনে হচ্ছিল যেন মৃত মেয়ে কবর থেকে বাবার উদ্দেশ্যে সেই চিঠি লিখেছে। খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক সেই ঘটনা। চলুন সেই চিঠি দুটি পড়া যাক। প্রথম চিঠিটি লিখেছেন সেই কারাবন্দী ব্যক্তির স্ত্রী। তিনি লিখেছেন, আমার প্রিয় কারাবন্দী স্বামী আবু শাইমা, আল্লাহ তোমাকে সমস্ত বিপদ আপদ আর ক্ষতি থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই চিঠি লেখার আগে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি যে তোমাকে লিখব কি না। আমি জানি তুমি অনেক কষ্টে আছো, সেই কষ্ট বাড়িয়ে দেওয়ার কোনো কারণ আমি হতে চাই না। তুমি যে কঠিন পরীক্ষায় আছো, সেই পরীক্ষার আগুন আরও বাড়িয়ে দিতে চাই না। তুমি যে সবরের পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষার সাথে নতুন কোনো পরীক্ষা যুক্ত করতে চাই না। কিন্তু আমি যে নিরুপায়, খবরটা যত কঠিনই হোক, যত নির্মমই হোক, এই খবর তোমাকে দিতেই হবে। এই তিক্ত বাস্তবতা কবুল করা ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। আমার প্রিয় কারাবন্দী স্বামী, তোমাকে লিখব বলে আজ আমি কলম হাতে তুলে নিয়েছি, কিন্তু বারবার থেমে যাচ্ছি। আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, ভাষা খুঁজে পাচ্ছি না। কিভাবে এই খবরটা তোমাকে দেব সেই ভাষা আমার জানা নেই। আমি এই চিঠি লিখছি আর আমার চোখ বেয়ে টপটপ করে অশ্রু ঝরছে। হয়তো এই অশ্রুই আমার জন্য দুঃখের সান্ত্বনা। আমাদের ছোট্ট ফুলকলি মেয়ে শাইমা, আমাদের ছোট্ট 7 বছরের মেয়েটি, প্রতিদিনের মতো সেদিন সকালেও আমি ওকে ঘুম থেকে ডেকে তুলি, সকালের নাস্তা দেই। তখন বিছানায় শুয়ে থেকেই শাইমা এক অদ্ভুত প্রশ্ন করল। শাইমা বলল, আচ্ছা মা, কখনো কি এমন হয় যে বাবা মা মারা যাওয়ার আগেই তাদের সন্তান মারা যায়? কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এরপর বললাম, হ্যাঁ, এমন হতে পারে, কিন্তু তুমি এটা জিজ্ঞাসা করছো কেন? শাইমা বলল, আমার মনে হচ্ছে আমি তোমাদের আগেই মারা যাব। কথাটা শুনেই আমি ওর মুখটা চেপে ধরলাম আমার হাত দিয়ে, যেন আর কিছু বলতে না পারে। আমি বললাম, নাস্তা রেডি, তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি করো, নইলে স্কুলের দেরি হয়ে যাবে। কথাটা বলেই আমি ওখান থেকে উঠে গেলাম। আমার দুই চোখ টলমল করতে লাগলো। মেয়েটা এই দৃশ্য দেখুক আমি তা চাইনি, তাই ওখান থেকে উঠে গেলাম। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আবার ওর কাছে এলাম। এসে দেখি মেয়েটা তখনও বিছানায় শুয়ে আছে আর ঘুমাচ্ছে। আমি বললাম, আজ এত আলসেমি করছো কেন মা, তাড়াতাড়ি উঠো। শাইমা দুর্বল কণ্ঠে বলল, মা, আজ আমার শরীরটা অনেক খারাপ, দুর্বল লাগছে, আমি আজ স্কুলে যেতে পারবো না। মেয়ের চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম ও সত্যি কথাই বলছে। দ্রুত ফোন করলাম হাসপাতালের নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে এলো। সেই দিন সকালে শাইমা আর স্কুল বাসে উঠল না, ওকে নিয়ে আমরা উঠলাম অ্যাম্বুলেন্সে। সকালের ব্যস্ত রাস্তায় দ্রুত ছুটে চলতে লাগলো অ্যাম্বুলেন্সটা। অবশেষে আমরা সবাই শাইমাকে নিয়ে বসনিয়ার রাজধানী সারাজেবোর সেই হাসপাতালে গিয়ে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ সেদিন হাসপাতালে আগের সেই ডাক্তার ছিলেন, সেই কার্ডিওলজিস্ট ছিলেন যিনি সাইমাকে আগেও দেখেছেন। তিনি দ্রুত কিছু টেস্ট করতে দিলেন আর অনেক চেষ্টার পর সাইমাকে ভর্তি করা হলো আইসিইউ ডিপার্টমেন্টে। আমাদের ছোট্ট মেয়েটি কোমায় চলে গেল। আমি কাচের জানালার ওপাশ থেকে মেয়েটার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইলাম। কখন যে এভাবে পরপর দুইটি রাত চলে গেছে আমি জানি না। এই দুইটি দীর্ঘ রাত আমি কিভাবে কাটিয়েছি দয়া করে জানতে চেয়েও না। তৃতীয় দিন সকালে প্রতিদিনের মতোই সূর্য উঠল আর সেই দিন আমাদের আদরের ছোট্ট মেয়ে সাইমার জীবনের সূর্য অস্ত গেল। আমাদের চাঁদ আমাদের ঘর ছেড়ে চলে গেল। সাইমার ছোট্ট দেহ থেকে ওর রূহ বিদায় নিল। এরপর কি হয়েছে আমি জানি না, আমি বলতে পারবো না। শুধু মনে পড়ে সাইমার জানাজাতে অনেক মানুষ এসেছিল। সারাজীব শহরের গোরস্থানে এত মানুষ কোত্থেকে আসলো আমি জানি না। তাদের কাউকে চিনি কাউকে চিনি না। সাইমার স্কুলের ছোটো বাচ্চারাও এসেছিল। ছোটো বাচ্চাগুলো মলিন মুখে তাকিয়েছিল অশ্রুসজল চোখে। সাইমাকে কবরে শুইয়ে দেওয়া হচ্ছে এই দৃশ্য ওরা দেখল। এরপর আমি বাড়ি ফিরে এলাম কিন্তু আমাদের ঘরে ঢুকতে পারলাম না। আমার কাছে মনে হচ্ছিল যেন এটা একটা পরিত্যক্ত বাড়ি, যেন এটা একটা পোড়ো বাড়ি। সাইমা যেই ঘরে থাকত আমি ওই ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম কিন্তু ঘরের ভেতরে আর ঢুকতে পারলাম না। আজ থেকে চার বছর আগে যখন তোমাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এরপর থেকে আমি আর কখনো আমাদের বেডরুমে ঘুমাতে পারিনি। তখন থেকে আমি আর সাইমা এক রুমেই ঘুমাতাম, তুমি তা জানো। তুমি চলে যাওয়ার পর আমি আমাদের বেডরুম থেকে পালিয়ে আশ্রয় নেই সাইমার ঘরে কিন্তু এখন সাইমা চলে যাওয়ার পর আমি কোথায় আশ্রয় নিব? এই বাড়িতে থাকার মতো আর কোনো ঘর রইল না আমার জন্য। আমি বাসা ছেড়ে চলে এসেছি, বাবার বাড়িতে চলে এসেছি। যতদিন তুমি না আসছো ততদিন আমি এখানেই থাকব। তুমি ফিরে আসবে এই আশার প্রদীপ জ্বালিয়ে আমি অপেক্ষায় রয়েছি। আশা করি আল্লাহ চাইলে তুমি খুব তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহই তো সবার দোয়া কবুল করেন, সবার ডাক শুনেন। ইতি তোমার স্ত্রী উম্মে সাইমা। আল জাজিরাতে কর্মরত সাবেক সুদানিজ সাংবাদিক সামি আলহাজ তার প্রিজনার 345 এই বইতে হৃদয় বিদারক এই ঘটনাটি উল্লেখ করেছেন। সামি আলহাজ 2001 সালে পেশাগত দায়িত্ব পালনের জন্য ছিলেন আফগানিস্তানে। সেখান থেকে পরিস্থিতির শিকার হয়ে তিনি গ্রেফতার হন পাকিস্তান সেনাবাহিনীর হাতে এবং তারা তাকে তুলে দেয় আমেরিকার হাতে। এরপর প্রায় 6 বছরেরও বেশি সময় ধরে আমেরিকা তাকে বন্দি করে রাখে কিউবায় অবস্থিত কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। 2008 সালে বিনা অভিযোগে তাকে মুক্তি দেওয়া হয়। কিউবার সেই কারাগারে আরও অনেক নিরপরাধ মুসলিমদেরকে বন্দি করে রাখা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধেই কোনো অভিযোগ পর্যন্ত আনা হয়নি। আজকে আমরা যার ঘটনা শুনছি বসনিয়ার মুসলিম আবু সাইমা তাদেরই একজন। সামি আলহাজ লিখেছেন, বন্দি অবস্থায় আবু সাইমা যখন মেয়ের মৃত্যুর সংবাদ জানল, সে চিঠিটা পেল, সে একেবারে ভেঙে পড়ল। দিন রাত তার চোখ থেকে অশ্রু ঝরছিল ঝর্নার মতো। এর 2 সপ্তাহ পর কারা কর্তৃপক্ষ আবু সাইমার হাতে আরেকটি চিঠি দেয় এবং এটা তার মেয়ে সাইমার লেখা চিঠি। আগেই বলেছি মেয়ের লেখা চিঠিটি এসেছিল আগে, সাইমা বেঁচে থাকতেই এসেছিল কিন্তু কারা কর্তৃপক্ষ সেই চিঠিটা আটকে রেখেছিল। চিন্তা করুন একজন পিতার অবস্থা। মেয়ের মৃত্যু সংবাদে একজন পিতা যখন একেবারে ভেঙে গেছে, বিমর্ষ বিষণ্ন, ভিন্ন দেশে নিঃসঙ্গ কারাবন্দী অবস্থায় যাকে সান্ত্বনা জানানোর মতো কেউ নেই, কারো সাথে দুঃখ শেয়ার করার মতো নেই, পরিবারের কেউ কাছে নেই, এমন সময় তার হাতে দেওয়া হলো মেয়ে বেঁচে থাকতে মেয়ের লেখা সেই চিঠি। একজন শোকাহত পিতার পক্ষে এত কষ্ট সহ্য করা কি সম্ভব? এবারে আসুন শুনি বাবার প্রতি ছোট্ট মেয়ে 7 বছরের সেই মেয়ে সাইমার লেখা সেই চিঠিটা। সাইমা লিখেছিল, প্রিয় বাবা আমার, আসসালামু আলাইকুম। আমি তোমাকে অনেক মিস করি, অনেক অনেক মিস করি। তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। আমি এখনও তোমার অপেক্ষায় আছি। তুমি কবে আসবে আর আমাকে নানু বাড়িতে নিয়ে যাবে আলজেরিয়াতে? আমি সেই অপেক্ষায় আছি। বাবা, কয়েকদিন আগে আমাদের স্কুলে শান্তি দিবস নামের একটা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে আমাদের টিচার অ্যামিকাকে ধন্যবাদ দিয়েছে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই আমি টিচারকে বললাম, ম্যাম, আমেরিকা যদি শান্তি রক্ষাই করবে তাহলে ওরা কেন নিরীহ নির্দোষ মানুষকে বন্দি করে নিয়ে যায়, কেন ওদেরকে ধরে নিয়ে যায় আর পরিবারের সবার কাছ থেকে নিয়ে অনেক দূরে বন্দি করে রাখে? ম্যাম বলল, বাবু সোনা আমার, আমেরিকা তো শুধু যুদ্ধের অপরাধীদেরকেই বন্দি করে, শান্তি রক্ষার জন্যই ওদেরকে বন্দি করে। আমি বললাম, কিন্তু বাবা, বাবা তো কোনো অপরাধ করেনি, যুদ্ধও করেনি, বাবা একটি এতিমখানায় কাজ করতো আর অসুস্থ মানুষদেরকে সাহায্য করত, বাবা ওদেরকে খাবার দিত, ওষুধ দিত, কাপড় দিত, তাহলে আমার বাবাকে কেন ওরা ধরে নিয়ে গেল, কেন আমার কাছ থেকে বাবাকে কেড়ে নিল? 4 বছর ধরে আমি আর বাবাকে দেখতে পাই না। আমার কথা শুনে টিচার কিছুক্ষণ চুপ করে রইল, এরপর বলল, সাইমা তুমি চিন্তা করো না, নিশ্চয়ই তোমার বাবা খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে। বাবা, কতদিন হয়ে গেল তুমি যে আর এলে না, কতদিন ধরে আমরা তোমার অপেক্ষায় আছি, তোমাকে ছাড়া আমরা আর থাকতে পারছি না বাবা, আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি, প্রতিদিন সকালে, প্রতিদিন সন্ধ্যায়, সব সময় তোমার কথা মনে পড়ে। বাবা তুমি ভালো থেকো আর আমার অনেক অনেক আদরণীয়, ইতি তোমার আদরের মেয়ে সাইমা, যে তোমাকে অনেক অনেক মিস করে। প্রিয় শ্রোতা, এটি ছিল আরেকটি মৃত্যুর কাহিনী, একজন নিরপরাধ কারাবন্দি পিতার কাছে 7 বছরের মেয়ের মৃত্যু সংবাদ জানিয়ে চিঠি আসলো, এরপর আসলো সেই ছোট্ট মেয়ের লেখা চিঠি, সেই হৃদয় বিদারক কাহিনী আমরা শুনলাম। মৃত্যু সবসময়ই বেদনার, সেই বেদনা আরও বহুগুণে বেড়ে যায় যখন কোনো নিরপরাধ মানুষ বন্দি অবস্থায় তার পরিবারের কারো মৃত্যু সংবাদ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুক্কুল আনিয়া, বন্দীদেরকে তোমরা মুক্তি করো। এখানে ওইসব নিরীহ মুসলিম বন্দীদেরকে মুক্ত করার কথা বলা হয়েছে যাদেরকে বিনা দোষে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই নির্যাতন করা হচ্ছে এবং বন্দি করে রাখা হচ্ছে। আমরা জানি মক্কার সেই 13 বছরের কঠিন সময়ে যারা দরিদ্র শ্রেণীর মুসলিম ছিলেন, যাদেরকে সুরক্ষা দেওয়ার মতো কোনো গোত্র কিংবা পরিবারের শক্তি ছিল না, তাদের উপরে কাফের নেতারা কঠিন নির্যাতন করত। সেই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের অর্থ সম্পদ খরচ করে সেই নিরীহ বন্দীদেরকে মুক্ত করে দিতেন। এরপর সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, সেই অবস্থায় অনেকে হিজরত করতে গিয়ে কাফেরদের হাতে বন্দী হয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বিভিন্ন সাহাবিদেরকে পাঠিয়েছিলেন দায়িত্ব দিয়ে সেই সাহাবিদেরকে মক্কা থেকে মুক্ত করে আনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুক্কুল আনিয়া, বন্দীদেরকে মুক্ত করো। বর্তমান সময়েও আমরা জানি সারা বিশ্বজুড়ে নিরীহ নিরপরাধ বিভিন্ন মুসলিমদেরকে পৃথিবীর বিভিন্ন স্থানে বন্দী করে রাখা হয়েছে বিভিন্ন অজুহাতে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা বিশ্বজুড়ে সমস্ত নির্যাতিত মুসলিমদের উপরে রহম করুন। পবিত্র রমাদানের এই সময় আমরা জানি দোয়া করার সময়, দোয়া কবুল হওয়ার সময়। তাদের জন্য আমরা কিছু করতে না পারি, অন্ততপক্ষে এই দোয়া তো আমরা করতে পারি, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের সেই নির্যাতিত এবং বন্দী অবস্থা থেকে মুক্ত করে দেন, সবরের সাথে সেই বিপদ কাটিয়ে ওঠার শক্তি দান করেন, মানসিকভাবে অন্তত যেন তাদেরকে ভালো রাখেন আর আমাদের অপারগতা ক্ষমা করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।